আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم। محترم ومكرم حضرات علماء کرام معزز حاضرین আজিজ তালাবা, আমি বলছিলাম যে আমাদের হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি বহুত বড় মানুষ ছিলেন, উনি জেলে গেছিলেন, মালটার জেলে। তখন তো এরকম জেলখানা ছিল না, দ্বীপের ভিতর মানুষকে রেখে দিত, ওই দ্বীপের ভিতর দ্বীপই জেলখানা, নদী পথে লঞ্চে উঠে নিয়ে যেত, আর আসার কোন প্রাইভেট ওরকম চুরি সম্পাদ ছিল না, ওখানে পড়ে থাকত। যেরকম সাউথ আফ্রিকার মান্ডেলা এরকমই জেলে ছিল, কেপটাউন গেলে দেখা যায় তার জেলখানা সাগরের দ্বীপের মধ্যে। আমাদের শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মালটার জেলের থেকে যখন ওনাকে নিয়ে আসলে ইংরেজরা ছেড়ে দিল, তখনই বলছেন যে আমি এই মালটার জেলে বসে বসে চিন্তা করছি যে আজ বিশ্বের ভিতরে মুসলমানদের অভাব নাই। এই যে আজকে আমাদের বাংলাদেশে মুসলমান বেশি না অমুসলিম বেশি? মুসলমান বেশি, কিন্তু মুসলমান শান্তিতে নেই। এত মুসলমান হওয়ার পরেও মুসলমান কি নাই? এইখানে নির্যাতিত, ওইখানে নির্যাতিত, ইন্ডিয়া বলেন, আমাদের দেশ বলেন, এই বর্মা বলেন, চায়না বলেন, সব জায়গায় মুসলমান বেইজ্জত। হযরত বলছেন যে এর কারণ কি? আমি অনেক চিন্তা করছি, চিন্তা করার পরে দুইটা জিনিস সামনে আসছে। কয়টা জিনিস? যে দুই কারণ যদি মুসলমান খতম করে দিয়া দিতে পারে, তাহলে মুসলমানকে আল্লাহ পাক আবার ইজ্জত দিয়ে দেবেন। কয়টা কারণ? তার একটা কারণ হলো আমাদেরকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছেন, তো আমাদেরকে একটা জীবন পরিচালনা করার জন্য একটা সংবিধান দিয়ে পাঠাইছেন। এই দেখেন না, খালি সংবিধান সংবিধান এসব ঝামেলা হইতেছে সংবিধানের কারণে না। সংবিধানে থাকলে না করলে কি হবে, না করলে কি হবে, তো বোঝা গেল সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। অথচ সেটা মানুষ রচিত সংবিধান, আর আমাদের এই মানুষকে পরিচালনা করার জন্য, মানুষের লাইফ পরিচালনা করার জন্য আল্লাহ পাক একটা সংবিধান দিয়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলছেন ওই সংবিধানকে যদি তোমরা মাইনে চলো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় নাই টেনশন নাই যদি মানো, আর না মানলে উপায় নাই। না মানলে এই সংবিধানের নাম কোরআনুল করিম। সংবিধানের নাম কি? কোরআনুল করিম, মানুষের জীবন পরিচালনার সংবিধান। হ্যাঁ, এটা কোন জায়গায় রাষ্ট্রীয়ভাবে কি হয়, রাষ্ট্রীয়ভাবে সেটা দেশের মানুষ করতে পারে, কোন জায়গায় করতে পারে না। যেখানে করতে পারে সেটার নাম ইসলামী হুকুমত, যেখানে করতে পারে না সেখানে করার জন্য কিছু মানুষ চেষ্টা করে। এজন্য আজ থেকে প্রায় দশ হয়তো সাত আট বছর আগে একবার আমি চরমনাইতে, আমাদের চরমনাই ইসলামী আন্দোলন নামে যে এক পার্টি আছে, তারা চেষ্টা করতেছিল দুনিয়ার ভিতরে ইসলামী বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে। আলহামদুলিল্লাহ ভালো কাজ, প্রত্যেকেরই করা দরকার, এতেই শান্তি। তো ওখানে আমি বলছিলাম যে একটা হলো রাষ্ট্রীয়ভাবে ইসলামী সংবিধান কায়েম করা পুরো দেশের মধ্যে, আর একটা হল ব্যক্তিগতভাবে ইসলামী সংবিধান অনুযায়ী নিজের জীবন বাড়ানো। রাষ্ট্রীয়টা তো মুশকিল হইতে অনেক ঝাঁঝামেল আছে, তাই না? চেষ্টা করবে হয়ে যাবে, সাথে সাথে এটা হবে না। কিন্তু এই যে সাড়ে তিন হাত দেহ, এটা হচ্ছে একটা দেশ। আমি আপনাদেরকে বলছি যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলছেন যে আলম দুই প্রকার, একটা হলো আলম কবির, একটা হলো আলম সগীর। আলম কবিরের অর্থ পুরা বিশ্ব, এই পুরো বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু রাখছেন। আলম সগীর এই যে দেহটা, এই দেহের ভিতরে আল্লাহ পাক সব কিছু রাখছেন, ওখানের আংশিক এখানে যা যা আছে আমি একবার বলবো ইনশাল্লাহ, কিন্তু কয়েকদিন লাগবে বলতে। সবকিছু আছে জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে দুই প্রকার পানি, লবণাক্ত পানি, মিষ্টি পানি, তাই না? এখানে দুই প্রকার পানি, ঘাম বেরিলে কিরকম, লবণ না মিষ্টি? জবানের পানি মিষ্টি, চোখের পানি লবণাক্ত, তাই না? দুটো প্রকার পানি আছে, কোনটা আছে ফসল হয়, কোনটা আছে ফসল হয় না, কত কিছু আছে। যা কিছু দেখতেছেন সবের ভিতরে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার বান্দা তোমাকে অনেক দূরে যেতে হবে না, আমাকে চিনার জন্য দুনিয়া ভরে ঘুরতে হবে না, তোমার দেহের ভিতর তুমি চিন্তা করো, তুমি আমাকে পেয়ে যাবা। আল্লাহ প্রত্যেকের দেহের ভিতরে এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে রাখছেন যে এইটাই যদি চিন্তা করে মানুষ আল্লাহকে পেয়ে যাবে, বুঝে আসছে না? তো আমার দোস্ত যেটা আমি বলতেছিলাম যে কি বলতেছি, হ্যাঁ, তো ওই বলতেছিলাম যে নিজের দেহের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করা, এটা কি কয়দিনের ব্যাপার? আজকে একদিনের, এখন সিদ্ধান্ত নিতে আমি নেই যে আমার এই দেহকে আল্লাহর সংবিধান অনুযায়ী পরিচালনা করব। হ্যাঁ, আর আল্লাহর সংবিধান অনুযায়ী যদি হাফেজ কোরআন চলে ও সত্যিকারে হাফেজ, আলেমি দিন চলে চালায় নিজের কি দেহকে ও সত্যিকারে আলেম, অরেছে নবী, আর যদি আলেম হয়েও আল্লাহর সংবিধান অনুযায়ী নিজের এই দেহকে পরিচালনা না করে, জান্নাতে অন্য মানুষকে নিয়ে তো দূরের কথা, নিজেই জান্নাতে যাবে না। জান্নাতের পথই হল আল্লাহ পাকের সংবিধান, আর আল্লাহর সেই সংবিধানের নাম কি? এটাকে এইটা অনুযায়ী নিজেকে চালানো, দেশ চালানো, বাড়ি চালানো, অফিস চালানো, সব চালানো দায়িত্ব। তো সব জায়গায় না পারলেও নিজের দেহকে চালানো, এটা কি সম্ভব কি অসম্ভব? সংবিধান অনুযায়ী যারা চলে তারা শান্তিতে, না চলে অশান্তি। হযরত মাহমুদুর রাসুল সাহেব রহমতুল্লাহ বলছিলেন যে এক নম্বর হল যে আমরা কোরআন ছেড়ে দিছি, কি ছেড়ে দিছি? কোরআনের সাথে সম্পর্ক নেই। এই যে বর্তমানে আমাদের আলোচক যারা বাংলাদেশে ওলামায়ে কেরাম, কোরআনের কথা অনেক কম বলে, কোরআনের কথা বলতে চান, আয়াত একটা পড়ে কিন্তু সেই আয়াতের উপর বলে না, আর একদিকে চলে। এজন্য আমি আপনাদেরকে বলছিলাম যে কোরআনে কারীম থেকে রমজান জুমার দিন কিছু আলোচনা হবে। আর আপনারা যদি বুঝেন তাহলে একটা কারণ অশান্তির কোরআন ছাড়া, আর দ্বিতীয় কারণ হলো মুসলমানদের এক না হওয়া, মুসলমানদের ঐক্য নেই, মুসলমানদের মধ্যে কি নাই, কত যে পার্টি নে বাবা, ইসলামী পার্টি কতগুলো তার ঠিক ঠিকানা নেই। আমাদের খতমে নবুয়ত এমন একটা বিষয় যে যার উপরে সবার একই, জামাত ইসলামীও মানে খতমে নবুয়ত, ওই যারা বেদাতি যাদেরকে আমরা বলি তারাও কি মানে খতমে নবুয়ত। খতমে নবুয়ত মানে আল্লাহ রসুল শেষ নবী, এটা মানে সবাই, এটা না মানলে তো কাফের, তাই না? আমি ওই একবার রহমানিয়াতে মজলিস ছিল, আমি গেছি, দেখি অনেকগুলো খতমে নবুয়ত আলা, এরা খতমে নবুয়ত মুভমেন্ট, এইটা 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 খতমে নবুয়ত। আমি বললাম যে সবটা মিলে একটা বানান যায় না, কিন্তু সমস্যা এখানে হয় একটা যদি পার্টি হয়ে যায় প্রেসিডেন্ট কয়জন হয়, অথচ প্রেসিডেন্ট আমারও হওয়া দরকার, ওনারও হওয়া দরকার, ওনারও হওয়া দরকার, বিভিন্ন ছোট ছোট পার্টি, যার কারণে ক্ষমতাটা কি হয়ে যায়, বন্টন হয়ে যায়। আর একসাথে থাকলে একটা শক্তি হয়, আলহামদুল্লাহ আল্লাহর মেহরবানি, ওই দিন আমাকে খতমে নবুয়তের এক দায়িত্বশীল উনি আমাকে দাওয়াত দিতে দিলেন এবং বললেন যে আমরা সব এক হয়ে গেছি, আপনি এবার আসেন, তা আমি করে ইনশাআল্লাহ আসবো, কারণ খতমে নবুয়ত আমাদের সবার। তো হযরত রহমতুল্লাহ বলছেন কারণ কয়টা দুর্বলতার, কোরআনের সাথে সম্পর্ক নাই আর ঐক্য নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই আর কি নাই, এই যে তাবলিগী জামাত, আল্লাহ তাআলা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় জামাত ছিল তাবলিগী জামাত, তাই না? শয়তান দেখলো যে এইটাকে যদি বাগনা করা যায় তাহলে এটাতে বিরাট অশক্তি হয়ে যাবে, দিছে বাক্যে, এখন বাক করছে মারামারি, এত আল্লাহ তাআলার মেহরবানি আমাদের মসজিদে মারামারিও না, এই পাশে একদল বসে, এই পাশে একদল বসে। ওই দিন আসছে দুই জামাত একসাথে একসাথে গাছ, তখন আমি বলছি বাবার এরম করিস না, মসজিদের ভিতরে কয় গাছতে হবে, ও যাবে ও যাবে, এখানে একজনের বয়ান হবে এখানে বয়ান, এটা তো একটা ভালো তরিকা না। আলহামদুলিল্লাহ ওদের সবার বুঝে আসছে, এখন জামাত আসলো হিসাব করে আনে, এরা বলে আমরা জামাত আনবো, ওরা বলে আমরা জামাত আনবো, দুজনের নাম কি তাবলিগী জামাত, দুইজনে একসাথে বসার তৌফিক হয় না, একজন আরেকজনকে দেখতে পারে না, এই যে দূরত্ব, এতে কি শক্তি বাড়বে না কমবে? আর যদি শক্তি বাড়তো এক হইতো তাবলিগী জামাত, তাবলিগী জামাত এক ছিল এক হইতো, কিন্তু এক আর জীবনে হইতে দিবে না। আমি আজকেও সকালবেলা তাদের এক হুজুরের বয়ান পড়তেছিলাম, শুনতেছিলাম, কিছু লোক আছে দূরে দূরে বসত, এখন ওই লোকগুলো ভাগ হওয়ার সাথে সাথে এসে গেছে কোথায়, প্রথম লাইনে, কোথায় এক হইলে আবার যাবে কোথায়, তিন নম্বর লাইনে, এই লাইনটায় জীবনেও এক হইতে দিবে না, ঈমান নষ্ট করে হোক দিন নষ্ট করে হোক এক হইতে কয়তে। হযরত কি চিন্তা করতেছেন আপনি, এরা তো এই করে, এদের সাথে কি আমাদের এক হইতে পারি, দিবে বয়ান, কারণ ওর ঘটনা হলো যে তিন নম্বরে মানুষ আসতে কয় নম্বরে, যেরকম আরবিতে একটা কথা আছে কাব্বারনি মাউতুল কুবারা, বড় মরে গেলে ছোটটা কি হয়ে যায়, হ্যাঁ ছোটটা কি হয়ে যায়, বড় মরে গেলে ছোট কি হয়ে যায়, বড় হয়ে যায়। তখন এক নম্বরের সাইডের লোক যদি চলে যায় তো তিন নম্বর লোক কোথায় আসবে, এক নম্বর লাইনে, এখন এই এক নম্বর লাইনে শয়তান ভুল দেয় যে যদি মিলে যায় তাহলে তুই আবার কোথায়, তিন নম্বরে, তুই আর ডাক পাবি না, তোর আর নেতৃত্ব থাকবে না, বাস এই শেষ। এইভাবে মুসলমানদেরকে শেষ করে রাখছে, বুঝছেন? এই দুটো জিনিস অনেক জরুরি, সেটা হলো কোরআনে কারিমের সাথে কি রাখা, সম্পর্ক রাখা। এই কোরআনে কারিমের সাথে সম্পর্ক করতে যাই আমি বলতেছিলাম যে আমি আয়াতে কারিমার উপরে আলোচনা করব। তো আলিফ লাম মিম
জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই কুরআন হিদায়াত মুত্তাকিনদের জন্য, আর মুত্তাকি হইলে সেই সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওলাইকা হুমুল মুফলিহুন। শেষে আল্লাহ বলছেন মুত্তাকি হওয়ার জন্য প্রথম নম্বর গুণের কথা যেটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান রাখে। ইউমিনুনা বিল গায়ব ঈমান। দুই নম্বর ইউকিমুনা সালাত, তো ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইকামাতের সালাত, যার কারণে আমি বলছিলাম যে প্রত্যেকটা হুকুমকে, যত আহকামাত আছে, হুকুম আছে আল্লাহ পাকের, এগুলো আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে রসুলকে দান করছেন। আর এই নামাজের হুকুম যখন আল্লাহ তাআলা দিতে চেয়েছেন, আল্লাহ পাক নিজে আল্লাহ পাকের রসুলকে আরশ পাকে ডাকছেন, ডাইকে তারপরে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিচ্ছেন। তো নামাজ কয়েক তো পড়ি, কয়েক তো সবাই তো পড়ি না। আচ্ছা, এই যে আল্লাহর ঘরে বসা, একেবারে সত্যি কথা বলবেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, এরা একটু মেহরবানি করে হাত উঠেন তো। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে এই রাখেন, আলহামদুলিল্লাহ। তো অনেক হাত উঠছেন আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে অনেক মসজিদে দেখছি চার পাঁচ হাত উঠে। নামাজ যেরকম পড়া ফরজ, জামাতের সাথেও পড়া দরকার, ওয়াজিব। আল্লাহ রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ল মসজিদে গেল না, তার নামাজ হল না। প্রতিবেশী মসজিদে আজান শুনছে, আসা দরকার কোথায়? মসজিদে। আজকে দেখা যায় আলহামদুলিল্লাহ জুমার নামাজের সময় তো অনেক লোক আসছে, জুমার ছাড়া কয়জন লোক আসতে পারেন? অথচ মসজিদে আসা জরুরি। এই জন্য ঈমানের পরে এক নম্বর কাজ হলো কি? নামাজ। নামাজের উপরে আমি বিস্তারিত আলোচনা করছি। দুই নম্বর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত দেয়। কি দেয়? এই এই লক্ষ্য করেন, আমাদের সমাজে আমরাও বলতে যাইয়া জাকাতকে বলি সবার শেষে, নামাজ রোজা হজ জাকাত। অথচ পুরো কোরআনে কারীম বা হাদিস শরীফে কোন জায়গায় আল্লাহ পাক জাকাতকে শেষে বলেননি, ওর নামাজের পরেই কি? আমি বলছিলাম ইবাদত তিন প্রকার, ইবাদত কয় প্রকার? জানি মালি আর জান মাল দনুরা, কয় প্রকার হইল? নামাজ পড়তে জান লাগে, জাকাত দিতে মাল লাগে, হজ করতে জানও লাগে মালও লাগে, কয় প্রকার হইল? তিন প্রকার। তো প্রথম আল্লাহ তাআলা বলছেন জানি ইবাদত, সেটা হলো কি? নামাজ। দুই নম্বরে বলছেন কি? মালি ইবাদত। মালি ইবাদত মানে অর্থ কি? জাকাত। আকিমুস সালাহ ও আতুস, যেখানেই একামতে সালাত ওখানেই ইতায়ে যাকাত। বুনিয়াদ ইসলাম ওয়ালা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও ইকামে সালাত ও ইতায়ে যাকাত, যেখানেই নামাজ ওখানেই যাকাত। কিন্তু দুঃখজনক কথা হল, এই যাকাতের প্রতি আমাদের সমাজে কি নাই? গুরুত্ব নাই। যাকাত যে দিতে হয় সঠিকভাবে, আচ্ছা চার রেখাত নামাজ যদি পাঁচ রেখাত কেউ পড়ে হয়, তিন রেখাত পড়লে তো জাকাতের মশলাও এমন ভাবে, জাকাতের মশলাও তাই। আজকে তো সংক্ষিপ্ত সময়, আলোচনা করতে পারবো না, আগামী মাসে আগামী সপ্তাহে বা যখন আল্লাহ তৌফিক দেন জাকাত সম্পর্কে বলবো, ওদের হয়ে গেলে বন্ধ করে দিব। কথা বুঝছেন? তো যাকাতের অবস্থান কয় নম্বরে? তিন নম্বরে, ইমান একামতে সালাত ইতায় জাকাত। নামাজের দ্বারা ব্যক্তি ঠিক হয়ে যায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ব্যক্তি ঠিক। আর জাকাতের দ্বারা সমাজ ঠিক। জাকাত আদায় করলে কি হয়ে যায়? সমাজ ঠিক হয়ে যায়। চুরি ডাকাতি রাজধানী সবগুলো বন্ধ হয়ে যায়। কিসের কারণে? জাকাত দিলে। এই যে আমাদের মহল্লায় যে কজন মানুষের উপর জাকাত ফরজ, আপনারা একটা বার শুধু হিসাব করে জাকাত দেন, তারপরে যদি মহল্লা ঠিক না হয়ে যায় আমারে বলি। এই যারা চুরি চুট্টামি করে কেউ করবে না, করে কেন? নাই সেই জন্য। ওই কিছুদিন আগে একবার এক লোকের চাকরি দিল না কারা যেন, সে দোকানে যে চুরি করছে তার বাচ্চার দুধ কেনা দরকার, দুধ কেনার টাকা নাই, চাকরিও নাই, তারপরে তারে কি দিয়ে দিছে? চাকরি দিছে। তো যদি প্রয়োজন যা ঘরে বসেই যদি কোনো ব্যক্তি পাইয়ে যায় চুপচাপ ইজ্জতের সাথে, সে কি চুরির বেইজ্জতি করতে যাবে রে বাবা? এই জাকাত না দেওয়ার কারণে সমাজ নষ্ট। জাকাত দিলে সমাজ ঠিক, কিন্তু আমাদের সমাজে অনেকেই বলতে পারেন যে ভাই আমরা তো গরিব মানুষ। আরে গরিব না, জাকাত বর্তমানে 90% মানুষের উপর ফরজ। 90% মানুষের উপর কি? জাকাত ফরজ। আর মহিলা তো আছে, অনেকে এটা জানি না যে মহিলার উপরও জাকাত ফরজ হয়। মহিলার উপর নামাজ ফরজ হলে মহিলার উপর জাকাত ফরজ হবে না কেন? মহিলার উপরে কোরবানি হবে না কেন? মহিলার উপরে হজ হবে না কেন? সে মানুষ না? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী হোক মহিলা হোক, দোনোর উপরে আমল। তো জাকাত একটা আমল না? তো নামাজ যেমনি ভাবে মহিলার উপরে ফরজ, জাকাতও ফরজ। নামাজের তবু মাপ আছে, রোজা মাপ আছে, সময় ছাড়া রাখতে পারে, জাকাত মাপও নাই। অনেক মহিলারা বর্তমানে দেখা যায় অধিকাংশ ছেলেবেলে বিদেশ থাকে, বোর জন্য জিনিস নিয়ে আসে, আনে না, একটা চেন নিয়ে আসে, একটা নেকলেস নিয়ে আসে, একটা কানের দুল, একটা চুড়ি, এগুলো টাকা পয়সা মিলে আর অধিকাংশ মহিলার উপর জাকাত ফরজ। কিন্তু জাকাত যে মহিলার দিতে হবে, জাকাত আমি দেন তুমি আবার কি জাকাত দেবে? এক পুরুষ বলে কে হুজুর আমি তার দুদিন আমার জাকাত দিয়ে এসছি, আমার বোর জাকাতও দিতে হবে। আমাকে বোর জাকাত দিতে মানে কি? বোর নামাজ পড়া লাগে, বউ খায় খায় তো নামাজ পড়বে, খানা খাবে, জাকাত হবে না কেন? রোজা রাখে, রাখে না? এ হজ, অনেক মানুষের ধারণা যে বিবির উপর হজ নাই, মহিলা তো মহিলা। আরে আল্লাহর বান্দা, এরকম হইতে পারে যে মহিলার উপর হজ ফরজ, স্বামীর উপরে কিনা হজ ফরজ না? স্বামীর এমন টাকা পয়সা নাই যে তার উপর হজ ফরজ, কিন্তু তার স্বর্ণ অলঙ্কার মলঙ্কার এই সেই, কারণ খরচ করে পুরুষরা, গিফট পায় মহিলারা, তা জানেন। আমি অনেক সময় বাসায় বলি যে মিষ্টি লেগে যায় আমি, আর হাতিয়ে পাও তুমি, এটা কোন তরিকা? তাই তো হয়, তাই না? ওই শাড়ি দিল, থ্রি পিস দিল কারে? ম্যাডামকে। আর মিষ্টি নিয়ে যায় সাহেব, তার পকেট থেকে মেরে টাকা, আর সে পাই কি? এরকম হাদিয়া পাইতে 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 মহিলাদের এমন টাকা হয় যে তার উপর হজ ফরজ হয়, জাকাত ফরজ হয়, কথা বলতে নাই কুরবানি ওয়াজিব হয়, খবরও নেই। অথচ আল্লাহ রাসূল বলছেন যার উপরে হজ ফরজ হয়ে গেল আর সে হজ করলো না, তাহলে তার মৃত্যু ইহুদি অবস্থায় হোক অথবা নাসারা অবস্থায় হোক আমার কোন পরোয়া নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এবছর তো মাশাআল্লাহ হজের খরচ শুনছি কমে যাচ্ছে, বুঝেন না? এই জন্য যাদের পর হজ ফরজ না, ওই দিন আমি আমার বিয়ে সাহ ওনারে বলছি, আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেছে, আমার এক বিয়ে হজ করেনি, তো উনি রাজি হয়ে গেছে, মাশাআল্লাহ টাকাও দিয়ে গেছে, একখানে আমি ট্রাভেলসে জমা করে দিব, আমার যে নোমানের শ্বশুর শাশুড়ি।
তো অনেক মানুষ বুঝে না যে তারা বাড়ির উপর বাড়ি বানায়, তালার উপর তালা বানায়, অথচ কি করে নাই। অনেকের ধারণা যে হজ করবো কবে, মেয়ের ছেলে রে সবাই রে বিয়ে শাড়ি দিয়া। আরে মেয়ে ছেলে বিয়ে দিয়ে একটা ভিন্ন দায়িত্ব, আর হজ করা একটা ভিন্ন দায়িত্ব। ওইটা কই দিয়ে এইটা করতে হবে, এ কোনো জায়গায় নাই, বরং এইটা আগে করতে হবে, এটা আগে করা জরুরি। যাই হোক, সময় শেষ। তা আমি বলতেছিলাম আমার দোস্ত যে আল্লাহ পাক আমাদেরকে যে একটা হিদায়তনামা দিয়ে পাঠাইছেন তার নাম হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এখানে কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, এই কয়েক গুণে যারা গুণী হবে তারা মুত্তাকি হবে, আর যারা মুত্তাকি হবে তারাই তাদের জীবন ধন্য জীবন হবে। তো তার ভিতরে এক নম্বর হলো ইমান, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর হলো জাকাত। জাকাতের উপরে যতটুক সম্ভব ইনশাল্লাহ আমি সামনে আলোচনা করব। তো নামাজও পড়বেন, ইমান তো আনবেনই আলহামদুলিল্লাহ আছেই, আল্লাহ পাকের মেহরবানি, জাকাত দিবেন, সিদ্ধান্ত করে নেন জাকাত দিব। এবং তার জন্য মাসআলা মাসায়েল ওলামায়ে কেরাম আছেন, ঢালকা নগরের মানুষের জন্য তো সুবর্ণ সুযোগ, অনেক ওলামায়ে কেরাম দারুল ইফতা এখানে আছে, যাইয়া জিজ্ঞেস করবেন। আলহামদুলিল্লাহ পুলিশের মতো হবে না যে আপনি পুলিশে বলে দিলেন যে ভাই আমি এত টাকা নিয়ে যাচ্ছি আমার তো আমার একটু ই দেন, নিজেই না নিয়ে নিল। হুজুরা কিরকম নিবে, হুজুরকে যদি বলে যে আমার এত টাকা আছে এত টাকা আছে, হুজুরা কি নিয়ে নিবে টাকা, মাসলা বলে দিবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই জন্য খবরদার, তিন টাকা তো পড়বেন না, পাঁচ টাকা তো পড়বেন না, কয় টাকা পড়বেন, চার টাকা, বেশিও দিবেন না কমও দিবেন না। জাকাত তো ঠিক সময় সুন্দরভাবে দিতে হবে, হিসাব করে দিতে হবে, এদিকে খেয়াল রাখবেন। তারপরে যতটুক মাসআলার মাধ্যমে জাকাত বোঝা সম্ভব আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহে আলোচনা করব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ ইলাহি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে মাওলানা পাক, হে মাহবুব পাক, মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দিন আল্লাহ, যত গুনাহ হয়ে গেছে মাফ করে দিন আল্লাহ, সামনের জন্য আপনাকে রাজি খুশি রেখে চলতে পারি তৌফিক দিয়ে দিন, আমাদের সকলের সমস্ত পরেশানি দূর করে দিন আল্লাহ, আপনি মেহরবানি করে আমাদের পুরো দেশের উপরে রহমতের ফয়সালা করে দিন আল্লাহ, চতুর্দিকে পরেশানি, সমস্ত কাফেররা আমাদের দিকে চোখ উঠে তাকায় রাখছে, তারা আমাদেরকে শেষ করে দিতে চায় মাওলানা আল্লাহ, সমস্ত কাফেররা এক, মুসলমানদের শত্রু, যেদিকেই তাকায় এদিকে আমাদের শত্রু আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে আপনি হেফাজত ফরমান, আমাদের পুরো দেশের উপরে রহমতের ফয়সালা করে দেন, আমাদেরকে আপনি হেফাজত ফরমান, পুরো রহমতের ফয়সালা করে দেন আল্লাহ, আমাদের দেশটা যাদের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালিত হবে, আমাদের উপর মেহরবান হবে, কোন ধরনের কোন জুলুম করবে না আল্লাহ, সুষ্ঠুভাবে তাদের হাতে আপনি ক্ষমতাকে দিয়ে দেন আল্লাহ, তাদেরকে আপনি নির্বাচিত করে আল্লাহ তাদেরকে আপনি বসায় দেন আল্লাহ, তারা কারা আমরা জানি না আপনি জানেন আল্লাহ, তাদেরকে মেহরবানি করে আমাদের আল্লাহ হুকুমরান আপনি নির্বাচিত করে দেন আল্লাহ, আমাদের মরহুমিনদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন আল্লাহ, আমাদের মসজিদ মাছা খানকাকে কবুল করে নেন আল্লাহ, সর্বধরনের পরিশানির থেকে আমাদেরকে হেফাজত ফরমান। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।